ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
والحمد لله،
فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم.
ولا قوة إلا بالله العلي العظيم. رب اغفر لي.
وقال سبحانه: إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون. الحمد لله أمرا তাওহীদ সংক্রান্ত কিছু আয়াত বা তাওহীদ বিষয়ে আমরা রবিবার আমরা আলোচনা করি। আশা করি তাওহীদের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনুল কারীমে অনেকবার এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সাফাত এসেছে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। সূরা মুহাম্মদ এসেছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনাল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের কিছু আয়াতের একটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ এটি আমরা জানি কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাস বা উরওয়াতুল উসকা লা ইনফিসাম লাহা। লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত আমরা জানি, অর্থটা আমাদের ভালো করে জানা দরকার। লা ইলাহা লা মানে কোন কিছুই নেই, লা ইলাহা নেই কোনই ইবাদত কোনই মাবুদ বেহাক সত্যকারে। অনেককে আমরা লা ইলাহা অর্থ জিজ্ঞেস করলে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি আমরা কিছুক্ষণের জন্য ধরি অর্থটা যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা কি সত্য না মিথ্যা? যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? কি মনে করেন আপনারা? মিথ্যা, কারণ আল্লাহ ছাড়া অনেক মাবুদ রয়েছে, আল্লাহ ছাড়া অনেক মাবুদ রয়েছে। আরবের জাহিলিয়াতে জামায় তারা 360 মূর্তি ইবাদত করেছে, ইব্রাহিম আলাইহিসসালামের যুগে নমরুদের মন্দিরে অনেক ইলাহ ইবাদত করা হয়েছে, হিন্দুরা 36 কোটি ইলাহ ইবাদত করে, কেউ ঈশার করে আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেউ মারিয়ামের, কেউ হয়তো ওজাইর ইবনুল্লাহ বলে ওজাইরের করে আউযুবিল্লাহ, কেউ সূর্য চন্দ্র বিভিন্ন গাছপালা পশু পাখি ইবাদত করে থাকে। তাহলে যদি আমরা বলি লা ইলাহা, কোরআনে যেখানে আমরা পাবো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অর্থ করি আমরা যে এটি সাধারণত আমরা জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা মিথ্যা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ রয়েছে, অসংখ্য মাবুদ রয়েছে। মানুষের নফস একটা ইলাহ, মানুষ নফসের ইবাদত করে থাকে। ছোটরা বিভিন্নভাবে পীররা মুরিদদের ইবাদত করে থাকে, ওরাও এক প্রকার ওরাও ইলাহ। তাহলে আমরা যখন ইলাহ শব্দের অর্থ বলব বলা ইলাহা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস্তব এটা হল মিথ্যা। তখন তার অর্থ জানো, কারণ এই বাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে ইলা ইলাহার জন্য আসমান জমিন এই মাঝে যত কিছু সৃষ্টি, যার জন্যে আসমানি কিতাব নবী রসুল গুণের প্রেরণ, যার জন্যে জান্নাত জাহান্নাম, যার জন্যে আখেরাত, যার জন্যে ভালো মন্দর বিচার ইত্যাদি। তাহলে অর্থই যদি আমরা না জানি, অর্থই যদি আমরা বলি, তাহলে তো এই জন্য তো পুরো উম্মত গলতের মধ্যে অধিকাংশ মানুষ গলতে যাচ্ছে। এর সঠিক অর্থ আমাকে জানতে হবে। লা ইলাহা, নেই কোন মাবুদ বেহাক। হক শব্দটা একটি উজ্জ্বল রয়েছে, সত্য কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, তাহলে অর্থটা ঠিক। মানে মাবুদ অনেক আর বাতিল, সত্য একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে ব্যক্তিকে বলে লাইন নাফি জিনিস বলে, মানে সবকিছুকে অস্বীক মানে ই করা, নাফি করা। এর দুইটা কিছু প্রয়োজন হয়, খবর একটা সাবজেক্ট একটা প্রেডিকেট প্রয়োজন হয়। তাহলে ইলা হচ্ছে তার ইসিম, খবরটা এখানে উচ্চ বেহাক। যখন আমরা অর্থ করব লা ইলাহা, নেই কোন মাবুদ সত্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই, তখন অর্থটা ঠিক হবে এবং যত বাতিল ইলাহ তখনই তাকে অস্বীকার করা হবে। তাহলে এত মাবুদ সবই বাতিল, যত কিছু ইবাদত করা হয় সবই বাতিল, সত্য এবার হকদার একমাত্র। আমরা জানবো যে আল্লাহ ছাড়া সব বাতিল, তখন বুজুর্গদের ব্যবসা, খানকাদের ব্যবসা, তরিকাদের ব্যবসা, হুজুর বুজুর্গদের, ইহুদি খ্রিস্টানদের আর হিন্দুদের আর বৌদ্ধদের যত আর যত নেতাখাতা কেন্দ্রিক যত কিছু মহাব্বত ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সব তাগুত এর মাধ্যমে না করা হবে। এজন্য আল্লাহকে এক মানার আগে আল্লাহ ছাড়া যত মাবুদ বাতিল সবকে অস্বীকার করে। এই জন্য লা ইলাহা এখানে দুইটা রুকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা একটা রুকুন, ইল্লাল্লাহ একটা রুকুন, লা ইলাহা মানে এখানে না করা হয়েছে, নেগেটিভ আল্লাহ হক শিরক, ইল্লাল্লাহ তাওহীদ। তারপর কোরআনুল কারিমে আমরা আজ কোরআন পড়তে গিয়ে কালিমা তাইয়্যিবা বা কালিমাত ইখলাস যার অর্থ আমরা আজকে বুঝতে বুঝাতে উম্মতির অনেকে ব্যর্থ হয়েছে, সিংহভাগ মানুষ ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা দেখতে পাই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সুফিদের কাছে বা যারা ওয়াহদাতুল উজুদ সবকিছুতে আল্লাহ বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাদের কাছে লা ইলাহার অর্থ কি? লা মওজুদা, লা ইলাহা, লা ইলাহা মওজুদা ইল্লাল্লাহ, ওই লা এর খবরটা এখানে মওজুদ ওরা অর্থ করে। মানে এই পৃথিবীতে যা কিছু ওজুদ মানে অস্তিত্ব আছে সবই আল্লাহ, নওজুবিল্লাহ, এটা ওয়াহদাত ওজুদ। তাহলে যেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, তাওহীদ হয়ে গেল তাওহীদ শিরক, সবকিছু আল্লাহ। চিন্তা করে দেখেন, মওজুদা ইল্লাল্লাহ, যা কিছু আছে সবই আল্লাহ। এই জন্য বলে আল্লাহ রাসুল, আল্লাহ জিব্রিল, আল্লাহ আলী, আল্লাহ হাসান, আল্লাহ হোসেন, এই অর্থগুলি এখান থেকেই, কারণ লা ইলাহা এর অর্থতেই তাদের বিভ্রাট ঘটেছে, তারা তৌহীদকে শিরক বানিয়ে দিয়েছে নামাজ। আল্লাহ ছাড়া ওজুদে কিছু নেই, অস্তিত্বে যা কিছু সবই আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ কি হয়েছে, ফানা হয়ে গেছে, মিলে গেছে। চরমায় সবচেয়ে রব্বানি কামিল মুকাম্মেল পীরের আকিদা, এদের আকিদা হল যে আল্লাহ পীর মুরিদ রাসুল আর আল্লাহ জিবরিল সব একাকার, এই যে তাদের আকিদা। কেন আকিদা? সবকিছু ব্যর্থ হয়ে গেছে, সবকিছু আল্লাহ আছে। আবার আর গ্রুপ লা ইলাহা এর অর্থ করে লা খালিকা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই, কোন সন্দেহ নেই। কিন্তু এই অর্থের মাধ্যমে তাওহীদের অনুরূপ ছিল মক্কার কাফের মুশরিকরা। আসমা সিফাত রুবিয়তকে স্বীকার করত, কিন্তু উলুহিয়তকে তারা মানত না। আল্লাহ এক, তার বৈশিষ্ট্য আল্লাহ এক মানত না। কি পার্থক্য হল তাহলে? যারা বলছে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই, তারা আর মক্কার আবু জাহাল আবু লাহাবদের মধ্যে পার্থক্য কি হল? তাহলে কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে এসেছে তার অর্থ যদি এই সৃষ্টিকর্তা নেই, তাহলে আবু জাহাল আবু লাহাবদের কে কাফের মুশরিক বলার কোন সুযোগ নেই। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আর একদল বলে কি লা হাকিমা ইল্লাল্লাহ, নেই কোন বিধানদাতা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। যদি ইলাহার অর্থ এই হয় তাহলে আমার মনে হয় সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলিতে যারা এই রাষ্ট্র পরিচালনা করে জিজ্ঞেস করেন তারা করবে না, স্বীকার করে তারা আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। কিন্তু বিধি বাজা বিধি বিধান মানাটা হচ্ছে তাদের বিধিরা সেখানে গিয়ে তারা অস্বীকার করতেছে, বিধি গিয়ে অন্য কাউরে মানতেছে, সেখানে গিয়ে রুহিয়াতের মধ্যে শিরিক। কিন্তু রুহিয়াতের মধ্যে আমার মনে হয় মুসলিম বিশ্বে যত ক্ষমতা আছে, জানি না আমার জানা মতে, কেউ অস্বীকার করবে যে আল্লাহ ছাড়া একটু বিধানদাতা আছে? অস্বীকার করবে আল্লাহ বিধানদাতা, বাকি তার বিধান এই যুগে চলবে না চলবে, মানবে না মানবে, সেটা তাহলে উলুহিয়ার ব্যাপার। লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নেই, এই কথার মাধ্যমে কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হল? তাহলে দেখা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহকে যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই তো জান্নাতে যাবে, ঠিক? তাহলে এরা সবাই জান্নাতে যাবে আগে আর পরে যাই হোক না কেন। তাহলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা হাকিমা ইল্লাল্লাহ করি, আল্লাহ ছাড়া কোন হাকিম নেই বিধানদাতা নেই, এই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বাতিল অর্থ হবে। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ দেখবেন লা ইলাহা পরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কিছুই তো কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহতেই হয়। তবলীগ জামাত লা হাকিমা ইল্লাল্লাহ জামাত ইসলাম ইখওয়ানিরা আল্লাহ হল বিধানদাতা, কাজে বিধানদাতা বিধানের জায়গা দখল করতে হবে, এরপরে বিধান হবে না হবে সেটা দরকার আজ পরে দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা যে এখানে এক একবার এক একটা অর্থ নিচ্ছে, কিছুতে কিছু হয় না, যা কিছু আল্লাহতে হয়। এ তো মুরজিয়াদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবসা করলো আল্লাহ করে, চুরি করলো আল্লাহ করে, মানুষ জড় পদার্থ আল্লাহ যেভাবে নাচাই তেমন নাচে, পুতুলের কোন দোষ নেই, এ হল তাদের অর্থ। এবং এই অর্থ আর সারা দুনিয়ায় কি করা হচ্ছে, ছড়ানো হচ্ছে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাউজুদ ইল্লাল্লাহ, ওয়াহদাত ওয়জুদের ব্যাখ্যা, যা কিছু সবই আল্লাহ, এটা হল সুফিদের। আবার শিয়ারা যদি করতে জানতো দেখা যাবে শিয়ারা হয়তো বলবে লা ইলাহা মানে লা ইমামা ইল্লাল্লাহ, ইমাম আল্লাহ ছাড়া ইমাম হয় না, মানে আল্লাহ দ্বারা ইমাম আসে দুনিয়াতে ইত্যাদি ইত্যাদি কোন কথা, হয়তো এরকম অর্থ আছে আমার জানা এই মধ্যে, হতে পারে শিয়াদের অসম্ভব কিছুই না, ডাইরেক্ট না হয় ডাইরেক্ট হয়তো ওদের অর্থ এরকম থাকবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ ফান আলা মান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক, রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ রাব্বুল বলছেন যে তাহলে কাজের আগে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই আয়াতটা অধ্যায় বেঁধেছেন যে আল ইলম কাবলাল কাউল ওয়াল আমাল, বলার এবং করার আগে জানা হল জরুরি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের অর্থ হিসেবে হল শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহ সবই আল্লাহ হয়ে গেল, নাউযু বিল্লাহ। এই জন্য তারা বলে যত আল্লাহ তত আল্লাহ, তাহলে হিন্দুদের আপনি কিভাবে অস্বীকার করবেন, সবের মধ্যেই তো আল্লাহ আছেন, তাই না? লাহাকে মানে আল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, আমাদের সবাই বিধানদাতা আল্লাহকে মানে, যারা নিজস্ব বিধান বা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, কেউ অস্বীকার করবে না যে আল্লাহ আল্লাহ বিধানদাতা না, সব আল্লাহ বিধানদাতা। তাহলে কিভাবে তাদেরকে আপনি আল্লাহ সৃষ্টিকর্তা নাই, এটা তো কি বলে কোরাইশের জাহেলিয়াতের জামানায় এটা স্বীকার করছে তারা আল্লাহ সৃষ্টিকর্তা। হিন্দুরা বলে একজনই বিধান ইয়ে আছে, অপর আল্লাহ তো একজনই। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে বর্তমানে সত্যিকার ইলাহ ইল্লাহ ইল্লাল্লাহ অর্থ কোরআনের এই আয়াতের একটা অংশের বুঝতে ব্যর্থ অনেক আলিম ওলামা গুরু, অনেক দল, অনেক মত, যার ফলে পৃথিবী জুড়ে আজ সত্যিকারের তাওহীদুল উলুহিয়ার প্রস্থিত অবস্থা জাহেলিয়াতের জামানায় যা ছিল এখন তার চেয়ে খুব একটা ভালো বলা যাবে না। করি লাইল্লাহর ব্যাখ্যা করি, ইচ্ছা মতো আমরা এর আমরা মানুষকে চালিয়ে দিই। কালিমার তুতাহিল্লাহ কেন যে অন্তর থেকে পড়বে জান্নাতে যাবে, কারণ সে স্বীকার করে নিল তহিল উলুহিয়া মহাসিফাত ও রুবিয়াতকে। তহিল উলুহিয়া জরুরি করে দেয় আসমা সিফাত এবং রূপ মানতে, যার বাদ করবেন তাহলে তাই তো আপনার তো সবকিছু করবে, তিনি তো সবকিছু ভালো গুণের অধিকারী হবেন। এই জন্য আমাদের বুঝতে হবে যে কোরআন কারিমে যখনই কোন একটা তাওহীদ আসবে বুঝতে হবে তাওহীদ আর এক তাওহীদ কে বোঝার জন্য আমাদের জরুরি করে দিচ্ছে। আজ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত এর অর্থ এর রুকন এর অর্থ রোকন এবং এর যে শর্ত এর যে দাবি মাহবুদ হবে হাতে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া শুধু কোনো মাহবুদ নেই এর দাওয়াত, এটা আমরা আজকে ভালো করে দেখি প্রিয় ভাই বোনেরা আমাদের মাঝে সত্যিকারে যেই তৌহিদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে 124,000 নবী রসুল এই দাওয়াত দিলেন, সর্বপ্রথম এই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন এই দাওয়াত দিলেন, সেই দাওয়াত আজকে আমাদের নেই। সেই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা বুঝি না, তার রুকন বুঝি না, তার শর্ত বুঝি না, আত্মার শর্ত এর যে দাবি সেটাও বুঝি না, এর যে দাওয়াত সেটা আমরা জানি না। তাহলে আজ আমরা সত্যিকারে কত ব্যর্থতার মধ্যে আজ মুসলিম জাতি। তাওহীদুল উলুহিয়া কায়েম ছাড়া কোনোভাবেই তাওহীদ পরিপূর্ণ ভাবা কোনোভাবে সম্ভব না। আজ তাওহীদ উলুল আসমা সিফাত অনেকেই কাজ করে কিন্তু উলুহিয়া সমস্যা যত রসুলদের এবং জাতির সঙ্গে এই নিয়ে হয়েছে লড়াই। আজ আপনি তাওহীদ উলুহিয়ার দাওয়াতকে আপনি কায়েম করার চেষ্টা করুন, দেখবেন শুরু হয়ে যাবে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে সারা জীবন। এই জন্য আমি বলব যে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনুল করিমে সুরা সাফাত বা সুরা মুহাম্মদ বা বিভিন্ন জায়গায় এসেছে মালাকুম মিন ইলাহিন গায়ব তোমাদের এছাড়া কোন ইলাহ নেই, এটাই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ সরাসরি শব্দে বা অন্য শব্দে। এই যে তাওহীদুল উলুহিয়া আমি আপনাদেরকে আজকে কোরআনের তফসির করতে এটুকুই বলব যে আংশিক আয়াত কোরআনের সুরা মুহাম্মদ বা সাফাত বা অন্য জায়গায় এসেছে এটার অর্থ আমরা বুঝতে বোঝাতে মতে মোহাম্মদের আজ অনেকে ব্যর্থ হয়েছে। আর এই জন্যই তাওহীদুল উলুহিয়া আজ আমাদের সমাজে আমরা দেখতে পাই না। রুবিয়াত আসমা সিফাত কিছুটা দেখা যায় কিন্তু উলুহিয়াতের পরিপূর্ণতা কেন আজ মানুষ নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা বিধিবিধান মানে না, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না। আমার মনে হয় একেবারে ফাসিক ফাজির একেবারে সবাই বিশ্বাস করে, সবাই মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আল্লাহ আমাদের সবকিছু শিখেছেন, আল্লাহ 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 রহমান গফুর রাহিম ইত্যাদিতে সবই মানে, সবই মানে। কিন্তু যখন একটা আমাদের রোহিঙ্গা ইবাদতের ক্ষেত্রে মানে না, কেন মানে না? তারা আজ আমাদের আমি মনে করি যে তাওহিদ উলুহিয়ার সঠিক যে অর্থ এটা আমরা বুঝতে বুঝাতে ব্যর্থ হয়েছি। এই জন্য প্রিয় ভাই বোনেরা আমাদের দাওয়াতের, যেমন প্রতিটি নবী রসুল তাওহিদ উলুহিয়ার দাওয়াত করেছেন, আমাদেরও এই তাওহিদ উলুহিয়াকে ভালো, লা ইলাহা ইল্লাহকে ভালো করে বুঝে এর অর্থ, এর সত্য, এর রোপণ, এর দাবি, এর বাস্তবতা কিভাবে, এটা নিয়েই, এর জন্যেই যে আসমান জমিন সমস্ত সৃষ্টি করে সৃষ্টি, এই জন্যেই যে আখেরাত জান্নাত জাহান্নাম, এই জন্যেই যে মিজান, এই জন্যেই যে ফুলসিরাত, এই জন্যে এই জন্যে আসমানি কিতাব নবী রসুল, সেই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বোঝার চেষ্টা করতে হবে। সমস্ত কোরআনকে যদি আমরা দেখি, সমস্ত কোরআনে কি আলোচনা আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা, সাব্যস্ত করার জন্য রবুয়াত আসমা সিফাত এসেছে। যারা এই তাওহীদকে মেনেছে, তাওহীদ পন্থী যারা নবী রসুল এদের যারা অনুসারী তাদের কথা এসেছে, তাদের দুনিয়াতে এবং আখেরাতে পরিণতি কি এসেছে? আর এর বিপরীত লা ইলাহা ইল্লাল্লাহ যারা শিরক পন্থী তাদের দুনিয়ায় এবং আখেরাতে ইত্যাদি, পুরো কোরআন এদের প্রতিদান কি? তাহলে তাওহীদের প্রতিদান কি? আহলুস শিরকের প্রতিদান কি? এরা কি? এদের কার্যক্রম কি? তাওহীদ আহলুত তাওহীদের কার্যক্রম কি? আহলুস শিরকের কার্যক্রম কি? এদের মধ্যে আপোষে লড়াই কি? ইত্যাদি ইত্যাদি পুরো কোরআন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেন যে পুরো কোরআন তাওহীদ নিয়ে আলোচনা, তাওহীদ তাওহীদের বিপুল শিরক এই নিয়ে পুরো কোরআন, এই তাওহীদ পুঁথিদের আমল, এদের ই কি, এবাদত কি, ইত্যাদি ইত্যাদি, যারা শিরক তারা কি করে ইত্যাদি। তাহলে পুরো কোরআন পুরো দিন যেখানে তাওহীদুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ করে এই একে কেন্দ্র করে সেই অর্থ আমরা না কেউ করলাম সবকিছু আল্লাহ, কেউ বললাম খালেক হল আল্লাহ, কেউ বললাম হাকিম আল্লাহ, কেউ বললাম কিছুতে কিছু হয় না, যা কিছু আল্লাহতে হয়, এইভাবে আমরা অর্থ করে পুরো কালিমাতুত তাওহীদকে একেবারে বরবাদ করে ছেড়েছি। এরপর আমরা কিভাবে তাওহীদ এই দুনিয়াতে দেখতে চাই? এই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা কোরআনকে বোঝার জন্য, আমি আপনাদের বলছি কোরআনকে বোঝার জন্য তাওহীদ আমরা না বুঝি, বিশেষ করে তাওহীদ উলুহিয়া না বুঝি, তাহলে আমরা কিচ্ছু কোরআন পড়ে পড়ে আর তফসির করে আর মাহফিল করে আর বাংলার মাটিতে ঘরে ঘরে প্রতিদিন রাখতে কানে তালা লেগে যাচ্ছে, মাহফিলে শর্ত বলা সারা বছরে মৌসুমি ওয়াজ এক জায়গায় করে সমস্ত ক্যাসেট সিডি চারাগুলো দেখা যাবে, হয়তো শতকরা একটা হাজারে একজন পাওয়া যাবে যে এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সত্য, এর যে দাবি, এর যে বাস্তবতা, এর যে দাওয়াত এবং বাস্তবে এটা কিভাবে এই তাওহীদের পতাকা পৃথিবীর বুকে উড়বে পথপথ করে, সেইটা আমার মনে হয় সাধারণ মানুষ তো দূরের কথা, যারা নিজেদেরকে ভাবে আকাশুল আকাশ মানে বিশ্বের বিশেষ ব্যক্তি না, একেবারে বিশেষের বিশেষ যারা, তারাও হয়তো এখান থেকে অনেক দূরে। এই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা আজকে তাওহীদ বোঝার জন্য কালিমাত তাওহীদকে যদি না বুঝি পুরো কোরআন বুঝতে আমরা ব্যর্থ হব। এজন্য আপনারা কালিমাত তাওহীদের অর্থ, এর রকম, এর শব্দ, এর দাবি, এই জিনিসগুলো আবার ভালো করে পড়েন এবং নিজের জীবনে, পরিবারে, বিশেষ করে নিজের জীবনে এই তাওহীদ উলুহিয়াকে কিভাবে পরিপূর্ণ মানে বাস্তবায়ন করা যায়, পরিবারে কিভাবে করা যায়, আপনার যেখানে যার সঙ্গে সম্পর্ক আছে কিভাবে তাওহীদ উলুহিয়া শিখানো যায়, এই কোরআন তাওহীদ না বুঝে কোরআন বুঝার কোন উপায় নেই। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লা বা কালিমাতুল ইখলাস বা কালিমাতুল উরওয়া উস্তা, এটা আমাদের বা যা ইফতাহুল জান্নাহ, ইফতাহুল জান্নাহ কালিমাতুত তাওহীদ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ ইফতাহুল জান্নাহ। তো এই জন্য আমরা যদি ইফতাহুল জান্নাহ যদি চাবি জন্য আসুন, আমরা চাবিটাই যদি ঠিক না করতে পারি তালা খুলবো কিভাবে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তাওহীদ বুঝার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে কালিমাতুত তাওহীদ আমরা বুঝি, এবং অন্যকে বোঝানোর আমরা চেষ্টা করি। আল্লাহ শীতভাবে আমাদের দান করে আমি সালাম এবং সম্মান যাওয়া আলী ভাষা আসবেন জি। যদি আজকে এই ব্যাপারে কারো প্রশ্ন থাকে বা বাইরের প্রশ্ন করতে পারেন জি। কারো কোশ্চেন আছে মাইক লিখুন, আমি মাইক ফিল করছি।
সুন্দর আলোচনার জন্য একটা প্রশ্ন হচ্ছে যে লাইলা ইলাহা যে আপনি শর্তের কথা বললেন, তো এই শর্তগুলো যে আটটা বা সাতটা শর্তের কথা বলা হয়েছে, এটা যে এই শর্তগুলো কে বানিয়েছে আর কি? তো আমি ওইদিন একটা কথা হচ্ছিল, আপনি হয়তো ওইদিন আমার একজন বন্ধুর সাথে কথা বলছিলেন, তারাই বলতেছিলেন যে তারা তাবলিগ করেন, তারা ছয় উসুল বা এরকম একটা কিছু তাদের বই আছে, তারা বলতেছে যে এটা শিক্ষার জন্য। আপনার সাথে হয়তো কিছু কথা হয়েছিল মনে আছে হয়তো শেখ করতে লাস্ট উইক, তো এই প্রশ্নগুলো ওরা করতেছেন যে আপনারাও তো যেমন লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত বানিয়েছেন, আপনারা যেমন সাতটা আটটা শর্ত বানিয়েছেন, আপনারা কোন হাদিসে আছে বানাই তখন সমস্যা হয়, আপনারা যখন বানান তখন কেন সমস্যা না? তো এই ব্যাপারটা আর কি যদি একটু বারাকাল্লাহ হাফিক।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাত। যদি আমরা বলি উজুর শর্ত, উজুর ফরজ চারটা, কোরআন লেখা আছে নাকি উজুর ফরজ চারটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযাকুম ইলা সলাতি ফাসাল্লু উজুরাকুম ওয়া ইয়াকুম, কোন হাদিসে কোরআন আছে নাকি? এটাই তো হলো, এগুলো হলো আমাদের ইজতিহাদ। ইজতিহাদের দরজা খোলা, স্বপ্নের দরজা, স্বপ্ন দিয়ে দিন হয় না, ইজতিহাদ দিয়ে দিন হয়। অর্থাৎ যদি কোরআনে সুন্নায় ইজমার আলোকে গবেষণা করে সেটাকে বলা ইজতিহাদ। ওলামাদের ইজতিহাদ দিনের আওতাভুক্ত, যদি কোরআন সুন্না ইজমার পরিবর্তন বিপরীত হয়, কিন্তু স্বপ্ন দিয়ে বলছে না কি কোন ওলামারা, কোন মাঝহাব যে কেউ স্বপ্ন দেখলে ওটা দিনের অন্তর্ভুক্ত হয়। ছয়টা ওষুধ তোমাদের স্বপ্নের মাধ্যমে তোমরা নিজেরাই বলতেছ বা আপনার নিজেরাই বলছে এটা স্বপ্নে পেয়েছিল, স্বপ্ন তো আমাদের দিন হয় না। যদি গবেষণা বলতেন সেটা একটা কথা, যেমনি গবেষণা করছেন এবং তারপর দেখা যেত গবেষণাটা কর্মসূত্রা ভিত্তিক কিনা, এটাকে ক্রিয়া সহি না তো ইতিহাস পাশে। আমরা যখন আত্মার শব্দ বলতেছি তোর আত্মা আমরা দলিল দিচ্ছি এবং দলিলগুলি বাস্তব, কোন সত্য নাই, কারণ ওখানে হাদিসের বিভিন্ন শব্দে বিভিন্ন ভাবে লাইলার কথাগুলি এসেছে। অন্তর থেকে তাহলে জিনিসগুলি আমরা প্রত্যেকের দলিল ওলামারা গবেষণা করেছেন, ইস্তেহাদ করে বলেছেন। আপনি যখন এইরকম বাস্তব, কিন্তু যখন আপনি বলছেন তখন আপনি বলছেন স্বপ্নের ব্যাপার, তাহলে ইস্তেহাদ দিনের একটা রসুলের একটা ব্রাঞ্চ, কোরআন সুন্নার একটা ব্রাঞ্চ হল ইজমা হল বা শাখা হল কিয়াস, এগুলি ওরা আমরা কিয়াস করেছেন ঠিক আছে। তো আপনি বলছেন এটা আমি স্বপ্নে পেয়েছি, স্বপ্ন আমাদের দিনের কোন কিছু হয় না, দিনের অন্তর্ভুক্ত না। তাহলে যখন আপনি বলছি তিনপুর কাজ এক, এটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কিসে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে এবাদতে স্পষ্ট করা মুখে, এবং আল্লাহ তিন প্রকারের কথা অসংখ্যবার বলেছেন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনার স্বপ্নটা কোথায় বোঝা গেল? কোন ব্যক্তির স্বপ্ন ইসলাম বা একটা অসুর বা একটা ধর্মের বা আপনি নতুন একটা গ্রুপ দ্বারা বেঁধে করে পেলেন, আমরা তো এদিকে কিছু গ্রুপ দ্বারা নেই, আমরা তো দ্বারা নেই, আমরা এর মাধ্যমে তো কোন আলাদা একটা এই কেন্দ্র করে তো আমরা কোন করে বেড়াই না, আমরা তো কোন সুন্দর কথা বলি, একটা ধর্ম বানিয়েছেন, একটা গ্রুপ বানিয়েছেন, এর উপরে মানুষকে দান করছেন, এর উপরে গেছেন নেই। তো এই জন্য বিষয়গুলি হচ্ছে কি যে কোন সন্দেহ নেই যে তাওহীদ তিন প্রকার ঠিক আছে, আপনি চার প্রকার করে দেখান না আমাকে, দেখান গবেষণা করে বলবো ঠিক আছে চার প্রকার, তৃতীয় বাইরে নেই। তাহলে এই শর্তগুলো বলবেন বা যে কোনো এখন আমাদের উজুর শর্ত আমাদের ফরজ চারটা আল্লাহকে বলছেন আপনি ফরজ চারটা কিভাবে বুঝলেন আপনি ফরজ চারটা এটা গবেষণা আলমাদের ইসলাম যে আল্লাহ এখানে চারটা ইসের কথা বলছেন ফাকসু উজু হাকুম ওয়াইদিয়া কুম ইলাল মারাফিকুম সাবির ওসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এটা কোরআনে এসেছে এরপর রাসূলুল্লাহ সাল্লাম হাদিসের বিভিন্ন ভাবে বর্ণতা সুন্নত কোনটা ওয়াজিব এগুলি কিভাবে আমরা তো সবকিছু এগুলি গবেষণার ফল কিন্তু যিনি স্বপ্নে স্বপ্নের দ্বারা যারা দিন চলে তার তো গবেষণার প্রশ্নই ওঠে না তারা তো মোকাল্লেন মোকাল্লেন তো গবেষণা নাই পুরো গোষ্ঠী তো মোকাল্লেন তো মোকাল্লেন তো গবেষণা নাই গবেষণা তাহলে কোথেকে আপনার কোথ কিছুই তো মারার যোগ্য নেই আপনার আশা করি এইটুকুই যথেষ্ট জাহাজ ভাই নাহিদ আপু অনেক কিছু লিখেছে আসসালামু আলাইকুম সে কুতুবুদ্দিন এই নাম রাখা যাবে কি ডাকার সময় কুতুব বলে ডাকা হয় কুতুব এই শব্দটা সুফিদের রাখা ঠিক হবে না বেদাতিদের এটা কুতুবুদ্দিন কোন নাম ছিল নাকি কোন সাহাবি তাবি ইমামদের কুতুব এটা হল সুফিদের কিছু ইস্তেলাহাত বা পরিভাষা অবশ্যই বিদাতি পরিভাষা কুতুব তারপরে ওদের হল আবদাল আমজাল কি কি সব কালী ধরনের বিদাতির নাম হয়েছে ঠিক আছে যদিও সাবেক অর্থে হয়তো ভালো কিছু হতো সবসময় আমরা বিদাতিদের ভিন্ন আমরা আমাদের নাম আমাদের সবকিছুই কোরআন সুন্নাহ সালাফুস সালেহীনদের অনুসরণ হতে হবে জি আর কারো প্রশ্ন আছে শেষ করতে পারি ইনশাআল্লাহ আগামীকাল আমাদের আনিস ভাই
একজন একটা কাহিনী বলতেছিলেন আর কি যেমন কোন এক বুজুর্গ ব্যক্তি নাকি প্রতিদিন 1000 ওয়াক্ত নামাজ পড়তেন তারপর উনি সালাতে এত খুশু খুজুর বাদে পড়তেন ওনার ঘরে একদিন আগুন লেগে গিয়েছিল জাহান্নামের আগুনের কথা চিন্তা করে উনি এই আগুনকে ভুলে গিয়েছেন উনি সালাতে তা আমি ছিলাম সে ওই গত 3 দিন আগে আর কি ওই মসজিদে আমি ছিলাম তো ওনার পর যখন ওই হালাকাটা হচ্ছিল আর কি তো হালাকা আমার একজন বন্ধু ছিল ওকে ডাক দিলাম ওদেরই একজন আর কি তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে কাহিনীটা বলা হলো এটা কি কোন দলিল আছে নাকি এটা কি কোন হাদিসের গ্রন্থে বা এরকম কোন সিরার গ্রন্থে আছে নাকি তো বললো যে আপনারা করেন সবকিছু দলিল দেখায় না সবকিছু হাজিতে জীবন চলে না এইরকম ধরনের কথা যদি এটা জিনাল্লাবিদ্দিন নামে নাকি কোন একজন তাবির আনন্দ ছিল এটা আর কি তো এটুকু বলেই উনি ইয়া করে দিয়েছেন আর কি ওই যে কথাগুলো যখন বললো যে হাদিস দিয়ে সব জীবনে সবকিছু নাকি চলে না তো এই ধরনের কথা বললে পরে এটা আসলে কোন পর্যায়ে যায় আর কি এটা একটু আমি জানতে চাচ্ছিলাম
যেহেতু রাসূলের যুগের ঘটনা সেই জন্য হাদিসে এটা পাওয়া যাবে না ঠিক না এটা রাসূলের যুগের না যেহেতু সেই জন্য এটা হাদিস তো পাওয়া যাবে না তাহলে একজন নেক বুজুর্গ ব্যক্তির আমল এটা কি এবং এর বিশ্বস্ততা কতটুকু এর বাস্তবতা আসলেই কার মাধ্যমে এটা এসেছে এটা কি উড়া একটা ঘটনা কারণ আমরা কোরআন সুন্নাহকে আমরা সনদ ছাড়া সূত্র ছাড়া আমরা মানি না তাহলে আমি একজন ব্যক্তি বাস্তবে ধরি আমি যে হ্যাঁ এটা কে বলেছেন কার মাধ্যমে ঘটনাটা আমাদের কাছে পৌঁছলো সেটা অবশ্যই আমাদের ছানবিন হওয়া দরকার দ্বিতীয়ত অনেক খুশু খুজু সহকারে নামাজ পড়তেন উনি এর মানে অনেক দীর্ঘ ধীরস্থির তো দীর্ঘ ধীরস্থির করে নামাজ পড়ে কি 1000 রাকাত নামাজ পড়া যায় এটা ধরে নিয়ে হয়তো রাত্রের বেলায় নামাজটা ছিল বা রাত দিনে ধরি বা সবকিছু বাদ দিয়ে দুনিয়া ত্যাগ করে শুধু নামাজই পড়তেন এটা তো শরীয়ত কি করে অ্যালাউ করে না যে তুমি দুনিয়া বাদ দিয়ে খালি বউ বাচ্চা বাদ দিয়ে শুধু ইবাদতই করবা আমাদের বাস্তবতায় আছে হাজার রাকাত নামাজ যে সাহারিস করেন না তা আমরা একটা যাচাই বাছাই করে দেখব। এক হাজার রাকাত আবার মনে নামাজ যে আগুন জ্বলে গেছে, ঠিক আছে আগুন ধরে গেছে হতে পারে, কে আমাদের আলু দিতে পারে, অবাস্তব বাস্তব হতে পারে, অস্বীকার কিছু করছি না, হতে পারে মানুষ এমন হয়তো আল্লাহ বান্দার, কিন্তু এক হাজার রাকাত নামাজ এবং খুশি খুজুর সাথে রমজান মাসের বিশ রাকাত নামাজ 20 মিনিটে পড়ে, ঠিক আছে পুরো রাত জুড়ে কেউ নামাজ পড়ে খুশি খুজুর সাথে কত রাকাত নামাজ পড়তে পারবে? আর যদি 1000 রাকাত নামাজ পড়ি তো রাসুলের নামাজ 1000 রাকাত ছিল না, রাসুলের চেয়ে কি খুশি খুজুর বেশি ছিল? কি বলেন আপনারা, রাসুলের চেয়ে কি খুশি খুজুর বেশি ছিল না? তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন পড়ছেন তখন নিঃসন্দেহে তার খুশি খুজুর, তার মধ্যে কারো খুশি খুজুর হওয়ার কথা না। উনি কত রাকাত নামাজ পড়েছেন? নামাজ অবস্থায় খুশু খুশু আল্লাহ নবী সাপ মারতে বলছেন, বিচ্ছু মারতে বলছেন, তো সাপ এবং বিচ্ছু মারলে খুশু খুজুর ডিস্টার্ব হয় না? তাহলে আগুন নিভালে খুশু খুজুর কোথায় ডিস্টার্ব? আগুন যখন লেগেছে না কেন নিভানো দরকার, আগুন নিভানোর জন্য রোজা ভেঙে দেওয়া দরকার, জায়গা আছে ফরজ না ফরজ ইবাদত, তো নফল নামাজ। আমি অস্বীকার করছি না হতে পারে কোন আল্লাহ বান্দা এরকম, কিন্তু বাস্তবতা যদি আমরা শিখলে আসি, প্রথমত এটা কার কে উনি ব্যক্তিটা কে ছিলেন, ধরলাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন আলী ইবনুল হোসেন, হোসেনের ছেলে আলী ইবনু আলী আর জয়নুল আবেদিন, তো এটা কে রওনা করেছেন, কোন বই আসছে, আসলে কি বাস্তব না ছিল এটা করেছেন উনি? ইমাম আজম হানি করে আমাদের বলেছেন অসুবিধা কি বলেছেন, দলিলটা কি, দলিল বলতে দলিতর সনদটা কি, আপনি বলেন সনদটা কি? আর যেটা প্রশ্ন ছিল যে সবকিছু দলিল পাওয়া যায় নাকি, কথা ঠিক আছে সবকিছু তো এই ধরনের কেসা কাহিনী তার দলিল আসবে না, দলিল তো করেন না এ হতে হবে ঠিক না, কিন্তু দলিল ভিত্তিক কিনা কথাটা, এটা হতে পারে যে এই কথাটা কি দলিল ভিত্তিক, রাসুলের আমল ভিত্তিক, রাসুলের সুন্নত এমন ছিল, এবং যে সনদ সূত্রটা কি এমন আমরা বলতে পারি। জি আয়েশা আপু লাস্ট হ্যাঁ
মান্থলি 1500 টাকা হচ্ছে তাদের বেতন আবাসিক, কিন্তু তারা শর্ত দিয়েছে বলতেছে যে যদি আমাদেরকে 4 লক্ষ টাকা দেন একসাথে তাহলে মাসে মাসে যে 8500 টাকা সেটা দিতে হবে না, তারপর বাচ্চাকে যদি কখনো আপনারা মাদ্রাসা থেকে নিয়ে যান তাহলে আবার 4 লক্ষ টাকা ফেরত দিয়ে দিব, তো এটা তো সুদ হচ্ছে, এরকম ভাবে কি বাচ্চাকে দেওয়া যাবে কিনা এই শর্তে? তারা যদি 4 লক্ষ টাকা দেয় তখন তারা যেগুলো বলতেছে সেগুলো যদি গ্রহণ করে তাহলে এটা সুদ হবে কিনা? আর এমন মাদ্রাসাতে এরকম মানে তানজিমুল উম্মা আর কি মাদ্রাসাটার নাম, আর এটা একটা ব্রাঞ্চ হচ্ছে নারায়ণগঞ্জে, সেখানে দিবে, তো তারা এরকম শর্ত করতেছে, তো এই ধরনের মাদ্রাসাতে পড়ানো যাবে কিনা বা এই শর্ত মেনে নেওয়া যাবে কিনা? আর যদি তিনি 4 লক্ষ টাকা না দেন মাসে মাসে 8500 করে দেন তাহলে সেটা দায়জ হবে কিনা শাইখ, এটা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খায়রুন, আসসালামু আলাইকুম শাইখ। ওইটা হচ্ছে মানে এক পেমেন্টে আর কি যদি 4 লক্ষ টাকা দেয় তাহলে আর মান্থলি যে 8500 টাকা বেতন সেটা দিতে হবে না আবাসিক আর কি মাদ্রাসাটা, আর যদি না দেয় তাহলে মাসে মাসে 8500 টাকা দিবে বেতন, আর 4 লক্ষ টাকা দিলে বেতন দিতে হবে না, যখন আবার বাচ্চাকে নিয়ে আসবে যদি কোনো সময় মাদ্রাসা থেকে নিয়ে আসে তাহলে 4 লক্ষ টাকা তারা আবার ফেরত দিয়ে দিবে, মানে এই সময়টাতে তারা 4 লক্ষ টাকা থেকে যে বেনিফিট সেটা গ্রহণ করবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়াইকুম আসসালাম বরকাতুহু। 4 লক্ষ টাকা দিলে মাস মাসে 8000 টাকা দিতে হবে না, এবং বাচ্চা কোন দেবে এর মানে যদি ধরি আমরা 4 লাখ টাকা মানে প্রতি মাসে গড়ে 2000 টাকা করে এখান থেকে লাভ আসতেছে, 4 × 8000 টাকা করে তার এখান থেকে মুনাফা দিবে। আপনি দিয়েছেন টাকা ওরা দিচ্ছে আপনার টাকা না, বাচ্চাদের খাওয়া, টিচিং, টিউশন ইত্যাদি সেই তো চাই আছে ইনশাআল্লাহ। আমার মনে হয় এক্ষেত্রে না দেয় যে কিছু নেই, সুদ না, যেহেতু টাকা না, ওরা সার্ভিস দিচ্ছে এখানে, ওরা বলছে আমরা টাকা দেবো আপনাকে 8,000 প্রতি মাসে, বরং এখানে আপনাদের সার্ভিস যে ফিটা সেটা আমরা লাভ থেকে আমরা 4,00,000 টাকা ব্যবসা করব, ব্যবসা করে এখান থেকে আমাদের এটা আমরা খরচ চালাইব। কাজে যেহেতু টাকার বিনিময়ে সার্ভিস, যেহেতু একও জিনিসের না, টাকা দিয়ে টাকা না, আমার মনে হয় এইভাবে যাই হওয়ার কথা ইনশাআল্লাহ। বাকি যদি বলতো যে আমরা প্রতি মাসে 4,00,000 টাকা কি বলে 8,000 টাকার টাকা দিব আপনাদেরকে, আর এই টাকা দিয়ে আপনাদের এটা চলবে, তাহলে হয়তো একটাই ছিল। আর এখানে হয়তো কোন মাসে 4 আসবে, কোন সময় কম আসবে, বেশি আসবে, 8,000 আসবে, 10,000, 15,000 কম বেশি আসতে পারে, লাভ লিস্ট করুন আমি এটা একটা মুনাফার অংশ থেকে এটা আমি চালিয়ে নেব, যাই হতে পারে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আলাম, প্রথম শুনলাম যেভাবে আপনি বলেছেন আল্লাহ আলাম। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত থাকলো, এবং প্রতিদিন আমি বলি যে আরো অন্য বোনদেরকে ভাইদেরকে সাথে করে নিয়ে আসবেন। আশা করি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।